বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 10 মে, 27 বৈশাখ এবং ফার্সি 20 উর্দি বেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের তেহরান সফরের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এছাড়া বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বলে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষণা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন গত আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশের জ্বালানি তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তেজনা চরমে, সহিংসতায় 7 জন নিহতের পর জরুরি অবস্থা জারির ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে $2,824 পৌঁছেছে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবং ভারতের পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা চলছে, সিপিআইএম নেতার অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার সরকার গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি সম্ভব হয়েছে, ফলে তেল বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই। গতকাল শেষ বেলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন। এর আগে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওইজি বলেছেন আমেরিকার কঠোরতম নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রপ্তানি বেড়েছে এবং ভিয়েনা আলোচনার ফলাফলের জন্য তেহরানকে অপেক্ষা করতে হয়নি। তিনি বলেন বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ক্রেতার সঙ্গে তেল বিক্রির চুক্তি করা হয়েছে এবং ইরান এমন সব জায়গায় তেল নিয়ে গেছে যা মার্কিনিরা কল্পনাও করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম ডেপুটি প্রেসিডেন্ট মাসুদ মির কাজেমি বলেছেন ইউরোপের দেশগুলো যদি দীর্ঘমেয়াদী চুক্তি করতে এবং তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের কোনো সুযোগ দেবে না বলে নিশ্চয়তা দিতে প্রস্তুত থাকে তাহলে ওই অঞ্চলের তেল চাহিদার একটি অংশ পূরণ করতে পারে তেহরান। গতকাল ইরান সফররত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগনিউ রাউয়ের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের ডেপুটি প্রেসিডেন্ট। মির কাজেমি ইরানের পরিকল্পনা এবং বাজেট সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন
ইউরোপের সরকারগুলো যদি তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে, তবে ইরান থেকে সহজেই তেলের সরবরাহ পাবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপ যদি তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। ইরান থেকে ইউরোপকে তেল নিতে হলে তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তেহরান নিয়মিত যোগাযোগ করছে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, তালেবান প্রতিনিধিরা ইরানে নিয়মিত সফর করেন এবং তাদের সঙ্গে তেহরানের বিভিন্ন বিষয়ে কথাবার্তা ও মতবিনিময় হয়। ইরানে বর্তমানে 40 লাখেরও বেশি আফগান শরণার্থী বসবাস করছেন। ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও এসব আফগান নাগরিক ইরানে শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করছেন। আফগানিস্তানের হেরাত শহরের ইরান কনস্যুলেটে সম্প্রতি যে হামলা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হলে খাতিবজাদে বলেন, তালেবান সরকার ইরানের কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি ইরানি নাগরিকদের নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছে। শ্রীলঙ্কায় নজিরবিহীন রাজনৈতিক সহিংসতায় অন্তত 7 জন নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়েছে। উত্তাল পরিস্থিতি শান্ত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে গণবিক্ষোভের মুখে দেশটির 7 ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পরিবার নিয়ে বর্তমানে দেশের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগের পরও দেশটিতে ক্ষোভ ও সহিংসতা অব্যাহত ছিল, ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় সেনাবাহিনী যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে 24 ঘন্টার জন্য আটক করতে পারবে। এছাড়া যে কোনো ব্যক্তির ঘরবাড়ি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে তল্লাশি চালাতে পারবে। 1948 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এত বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েনি শ্রীলঙ্কা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে এবছর মাথাপিছু আয় $233 বেড়ে $2,824 দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আজ জানিয়েছেন, সাময়িক হিসাব অনুযায়ী 2021-22 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা 7.25%, আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2,41,470 টাকা, অর্থাৎ $2,824 মার্কিন। আর আগের বছরে এই মাথাপিছু আয় ছিল 2,19,738 টাকা, অর্থাৎ $2,591 মার্কিন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, এটা কাঙ্ক্ষিত, কেননা আমাদের প্রবৃদ্ধি যে বাড়ছে সেটি কেউ দ্বিমত করতে পারবেন না। হয়তো কেউ বলবেন 7.1 বা 7.3 হয়েছে, কিন্তু এটা বলবেন না যে প্রবৃদ্ধি বাড়ছে না। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, মানুষের মাথাপিছু আয় বেড়েছে এটা ঠিক, কেননা গত ঈদে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বাজারগুলোতে মানুষের ভিড় ছিল তা চোখে পড়ার মতো। তবে সবার আয় একরকম বাড়েনি, এটা হবেও না। অর্থনীতির এ পর্যায়ে বৈষম্য বাড়বেই, এটাই স্বাভাবিক। বৈষম্য ভালো, এক সময় গিয়ে এটা কমে আসবে। এখন দেখেন মানুষ খালি পায়ে হাঁটে না, প্রত্যেকের হাতে মোবাইল আছে, গায়ে জামা আছে, এগুলোই প্রমাণ করে মাথাপিছু আয় বেড়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, 2021-22 অর্থ বছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় 12.31% বৃদ্ধি প্রকালন করা হয়েছে। সার্বিক শিল্প খাতে গত বছরের তুলনায় 10.44% প্রবৃদ্ধি প্রকালন করা হয়েছে। এছাড়া সার্বিকভাবে সেবা খাতে বিগত বছরের তুলনায় 2021-22 অর্থ বছরে 6.31% প্রবৃদ্ধি প্রকালন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে সিপিআইএম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা চলছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের সিপিআইএম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা হচ্ছে। তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। মীনাক্ষী মুখার্জি আজ একটি মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দিয়ে বলেন, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করা, কাজের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলা, সাংবিধানিক স্বীকৃতি দেয়া এবং এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য ও ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা চলছে, কখনো কাজ চাইতে গেলে মইদুলকে খুন করছে, কখনো বিরোধী রাজনৈতিক দল করার জন্য বিদ্যুৎকে খুন করছে, কখনো প্রতিবাদ করার জন্য আনিস খানকে খুন করছে। এ প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন,
ভারতে ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করা, কাজের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলা, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া কাজের দাবিকে, তার সাথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য সন্ত্রাস এবং ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা করছে, কখনো কাজ চাইতে গেলে মইদুলকে খুন করছে, কখনো অন্য বিরোধী রাজনৈতিক দল করার জন্য বিদ্যুৎকে খুন করছে, কখনো প্রতিবাদ করার জন্য আনিসকে খুন করছে, এই সমস্ত খুনিদের যথাযোগ্য শাস্তির দাবিতে তাদেরকে আড়াল করার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টাকে ব্যর্থ করতেই 12 তারিখ সমাবেশ, সেই সমাবেশকে সফল করতেই আমাদের আজকের বাইক র্যালি।
আজ মোটর বাইক র্যালির সূচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মরহুম আনিস খানের বাবা সালাম খান। তিনি মীনাক্ষী মুখার্জির হাতে সাংগঠনিক পতাকা তুলে দেন। প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের সম্প্রতি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য ও বিরোধীদের দাবি তাকে হত্যা করা হয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আনিস খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি সহ বিভিন্ন দাবিতে মোটর বাইক মিছিল করা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধগামী সংগঠন হামাসের যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরায়েল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে তাহলে দখলদার শক্তির জন্য দোজখের দরজা খুলে যাবে। আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। টাইমস অফ ইসরায়েল এর আগে এক রিপোর্টে বলেছে, দখলদার ইসরায়েল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়াড হামাস নেতাদের উপর হত্যাকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন তাদেরকে হত্যার জন্য ইসরায়েল এই প্রস্তুতি নিচ্ছে। গত বছরের মে মাসে গাজার প্রতিরোধগামী সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। 11 দিনের ওই যুদ্ধে গাজাভিত্তিক সংগঠনগুলো প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। লেবাননের কোনো রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথা ব্যথা নেই, তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায়, যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে। সাইয়েদ নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলছে তারা ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় এই সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা এই দাবি তুলেছে তারা লেবাননকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে এবং ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় লেবাননকে নাজুক করে ফেলতে চায়। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তারা ইসরায়েলের জবর দখল থেকে দক্ষিণ লেবানন স্বাধীন করা এবং ইসরায়েলি কারাগার থেকে লেবাননি বন্দীদের মুক্ত করার বিষয়টি উপেক্ষা করতে চায়। তিনি বলেন, শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক শক্তির কারণে আজ ইসরায়েল লেবাননে বোমাবর্ষণের সাহস পায় না, অথচ একটি সময় এ ধরনের বোমাবর্ষণ ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সৈন্যরা ইউক্রেনে তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষার জন্য লড়াই করছে। তিনি সোমবার মস্কোর রেড স্কোয়ারে জার্মান নাৎসিদের বিরুদ্ধে বিজয় দিবস পালনের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর কারণেই তিনি ইউক্রেনে সেনা পাঠিয়েছেন এবং এর কোনো বিকল্প ছিল না। সেনা সদস্যদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়ার সৈন্যরা তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্যে ইউক্রেনে লড়াই করছেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি এবং প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের এই সাক্ষাতের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এবং প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরব দেশগুলোর মধ্যে একমাত্র সিরিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধমূলক অবস্থানে সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং তাদের পররাষ্ট্রনীতিতে প্রতিরোধমূলক নীতি অগ্রাধিকার পাচ্ছে। এ কারণে পাশ্চাত্য ও ইসরায়েলের সাথে আপোষকামী আরব দেশগুলোর পক্ষ থেকে প্রচণ্ড চাপ ও ষড়যন্ত্র সহ্য করতে হয়েছে সিরিয়াকে। সিরিয়ার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা হয়েছিল 2011 সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে। এসব সন্ত্রাসীদের প্রতি পাশ্চাত্য ও তাদের অনুগত কয়েকটি আরব দেশের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা ছিল। সন্ত্রাসীদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মুখে সিরিয়া সরকার যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের নির্মূলের চেষ্টা করছিল, তখন ইরান পরামর্শ ও সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। ইরান ছাড়াও এই অঞ্চলের অন্যান্য প্রতিরোধ সংগঠনও সিরিয়াকে রক্ষার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পর এখন অনেক দেশ সিরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিরাট অবদান ছিল, সে কারণে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান অবস্থায় সিরিয়ার পুনর্গঠনে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃতপক্ষে ইরানের সাথে সম্পর্ক বিস্তারে দুদেশের আগ্রহ, বিশেষ করে প্রেসিডেন্ট আসাদ এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করায় শত্রুদের কিছু প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। কেননা প্রেসিডেন্ট আসাদ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করলে এই প্রচারণা চালানো হয় যে তিনি ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিস্তারে আগ্রহী। অথচ বাস্তবতা হচ্ছে ইরানের সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ সম্পর্ক বজায় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যুদ্ধ পরবর্তী সিরিয়ার বর্তমান অবস্থা গত এক দশক আগের অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধে দেশটির বহু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অর্থনীতির বিরাট ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, সিরিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানীয় দেশে পরিণত হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করার ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিরোধী দল এতে রাজি নয়। ওদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি রেজাউল করিম আজ জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশা নির্বাচনে তারা অংশ নেবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করার ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটে ইভিএম এর ব্যবহারের বিরোধিতা করছে। এ অবস্থায় গত শনিবার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন, আগামী জাতীয় নির্বাচনে সব আসনে ভোট হবে ইভিএম এ। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে দলের এক যৌথ সভায় বলেছেন,
এই ইভিএম ব্যবস্থার চেয়ে আধুনিক কোনো পদ্ধতি নেই নির্বাচনে জালিয়াতি কারচুপি ঠেকানোর।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন,
প্রধানমন্ত্রী কি করে বলেন সরাসরি ইভিএম দিয়ে নির্বাচন হবে, যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এইটা থেকে প্রমাণিত হয় যে সরকার অত্যন্ত আমরা পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা তথা গণতন্ত্রকে ধ্বংস করি। বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না।
ওদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে তারা অংশ নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর ইভিএম এর মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেবার এখতিয়ার রাখে না। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব আমাদের, হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে, আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, এই বিষয়টা আমি এখন স্পষ্ট না। আওয়ামী লীগের সভানেত্রী বলা আর বিএনপির প্রধান বলা, জাসদের আব্দুর রব বলা, এগুলো ভিন্ন জিনিস। আর যেটা স্পষ্ট করে বলতে চাচ্ছি, অনেকে অনেকে ইচ্ছা ব্যক্ত করতে পারেন, সদিচ্ছা ব্যক্ত করতে পারেন, আর ইভিএম এ ভোট দেওয়ার বিষয় নিয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারিনি।
নির্বাচন কমিশন বলছে ইভিএম নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সন্দেহ ও অবিশ্বাস আছে তারা আগে সেটা দূর করতে চায়, তারপর ভোটে ইভিএম এর ব্যবহার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গত আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশের জ্বালানি তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তেজনা চরমে, সহিংসতায় 7 জন নিহতের পর জরুরি অবস্থা জারির ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে $2,824 পৌঁছেছে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ভারতের পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকার চালানোর চেষ্টা চলছে সিপিআইএম নেতার অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।